بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 24 নভেম্বর, 9 অগ্রহায়ণ এবং ফার্সি 3 অজার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানি জেনারেলের দৃষ্টিতে ইসরায়েল কেন ক্রমবর্ধমান আগ্রাসন হঠাৎ থামাতে বাধ্য হল, সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস করার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু। গাজায় ঢুকতে শুরু করেছে ট্রাক, বিনিময়ের জন্য প্রস্তুত উভয় পক্ষের বন্দীরা। গাজা যুদ্ধে ইসরায়েলের 335টি সাঁজোয়া যান ধ্বংস করার ঘোষণা হামাসের। ইসরায়েলের পাগলা ঘোড়া থামিয়ে দেওয়া হয়েছে বলে জানালো ইরান। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির এখনও আসার সুযোগ রয়েছে বলে সেতুমন্ত্রী মন্তব্য। বিএনপি এলে তারিখ পেছাবে নির্বাচন কমিশন। এবং ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে পরস্পরকে অপয়া বলে উপহাস করল বিজেপি সরকার ও প্রধান বিরোধী দল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সাত সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় এই যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর খাদ্য ও জ্বালানি তেল বহনকারী ট্রাক মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় প্রতিদিন চার ট্রাক জ্বালানি এবং রান্নার গ্যাস ঢোকার অনুমতি পাবে। এছাড়া মিশর থেকে গাজা উপত্যকায় প্রতিদিন 200 ট্রাক ত্রাণ ও চিকিৎসা সামগ্রী আনা হবে। এদিকে বন্দী বিনিময়ের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলের জেলে থাকা 24 জন ফিলিস্তিনি নারী ও 15 জন পুরুষকে পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে ওফার কারাগারে স্থানান্তর করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক 13 জন ইসরায়েলি নারী ও শিশু আজ প্রথম দিন মুক্তি পাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চার দিনে নিজেদের হাতে আটক বন্দীদের মধ্যে মোট 50 জনকে মুক্তি দেবে হামাস। পরিবর্তে ইসরায়েল কমপক্ষে 150 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। মানবিক যুদ্ধবিরতি চলাকালে এই চার দিনে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এবং দখলদার সেনাবাহিনী গাজায় তাদের সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে। এছাড়া দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও ড্রোন ওড়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর উত্তর গাজায় সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ইসরায়েলি বিমান ও ড্রোন উঠতে পারবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তাদের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে মারাত্মকভাবে হতাশ করেছে। এটি আরও বলেছে গাজায় ইসরায়েলিরা দ্রুততম সময়ের মধ্যে বিজয় অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এ পর্যন্ত গাজায় অনুপ্রবেশকারী 335টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছি। আমাদের যোদ্ধারা এখনও যার যার অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছে। আবু ওবাইদা আরও বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের সংখ্যা গোপন করছে তেল আবিব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলি সেনারা বেসুমার মারা পড়বে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী পাগলা ঘোড়া হঠাৎ করে থেমে গেছে। ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই মন্তব্য করলেন মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি ইয়াজদ প্রদেশে এক জনসভায় দেওয়া ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি তার ভুল থেকে শিক্ষা না নেয় তাহলে তার বিনাশ আরও খারাপভাবে হবে। জেনারেল সালামি আরও বলেন যে ইসরায়েল রুদ্ধশ্বাসে ছুটছিল, তাকে আমরা হঠাৎ করে থেমে যেতে দেখলাম। তারা যদি যুদ্ধে জয়ী হতে থাকত তাহলে তারা থামত না। কাজেই একথা স্পষ্ট, আজ ইসরায়েলের যে দুর্বলতা, অক্ষমতা ও ব্যর্থতা চোখে পড়ছে তা এই শয়তানি শক্তির প্রকৃত রূপ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির এখনও আসার সময় আছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরদিকে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে তারিখ পেছানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না, তাদের এখনও নির্বাচনে আসার সুযোগ আছে। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
বিএনপি আসবে না একথাটা এক কথা বলে পুড়িয়ে দেওয়া যায়, বিএনপির এখনো আসার সুযোগ আছে।
এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, বিএনপি একটা বড় দল, নির্বাচনের বাইরে আছে, তারা যদি অংশগ্রহণ করে তফসিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেওয়া যাবে, তফসিল পুনর্নির্ধারণ করা যাবে। শুক্রবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে নির্বাচন সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে রংপুরে বিভাগীয় কমিশনার অফিসের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা নেই। হরতাল অবরোধের মতো কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রেষ্ঠ অপয়া বলে উপহাস করেছে। অপরদিকে কংগ্রেস নেতাদেরকে প্রকৃত অপয়া বলে কটাক্ষ করেছে ক্ষমতাসীন বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পানৌতি আজম বা শ্রেষ্ঠ অপয়া বলে কটাক্ষ করেছে। বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাবে কংগ্রেসের নেতাদের প্রকৃত অপয়া বলে কটাক্ষ করা হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চন্দ্রযান 2 ব্যর্থতা, করোনা এবং বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পরাজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়ী করেছে। এর আগে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে তার বক্তব্যের বিষয়ে নোটিশ জারি করে জবাব চেয়েছে। রাহুল গান্ধীকে এজন্য 25 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস ওই ঘটনায় না থেমে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে 1960 চলচ্চিত্র মুঘল-ই আজম সিনেমার পোস্টারের আদলে তৈরি একটি পোস্টার পোস্ট করেছে। পোস্টারে তাকে পনৌতি-এ আজম বা শ্রেষ্ঠ অপায়া বলে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেসকে পাল্টা জবাবে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেসের বর্তমান এবং সাবেক নেতাদের পাশাপাশি গান্ধী পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে তাদেরকে প্রকৃত অপায়া বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি রাজস্থানে এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রীর নাম না করে তাকে অপায়া বা অশুভ বলে কটাক্ষ করেছিলেন। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, ভারত বিশ্বকাপ জিতে যেত কিন্তু পনৌতি হারিয়ে দিল, জনতা সব জানে। রাহুল গান্ধীর এ ধরনের মন্তব্যের পরে বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে নোটিশ জারি করে তাকে ওই বিষয়ে 25 নভেম্বরের মধ্যে জবাব দিতে বলেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তেহরানের জুমা নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি একমাত্র মাকড়সার ঘর নয়, বরং সকল পরাশক্তিই তুষার মানব। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাজেম সিদ্দিকী ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে বলেন, আল আকসা তুফান অভিযান প্রমাণ করেছে প্রতিরোধ আক্রমণাত্মক রূপ নিলে নিজেদের অবস্থান উপরেই থাকে। জুমার খতিব আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন প্রমাণ করেছে শুধু ইসরায়েলি মাকড়সার ঘর নয়, সকল পরাশক্তিই আসলে তুষার মানব। যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বিশ্বের সামনে তাদের অসারতা ফুটে উঠবে। জনাব সিদ্দিকী গাজায় নারী, শিশু ও বৃদ্ধদের উপর ইহুদিবাদীদের গণহত্যা এবং চিকিৎসা কেন্দ্রে নৃশংস হামলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গাজার নিপীড়িত শিশুদের হত্যা বিশ্ববাসীর অনুভূতি জাগ্রত করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আস্তিয়ানি। বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল আস্তিয়ানি আরও বলেন, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতন উন্মুখ ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জনাব আস্তিয়ানি মন্তব্য করেন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন, প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দী বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দী, সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা বাদ বাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া ছাড়া মুক্তি পাবে না। যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির উপর নির্ভর করে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পর্যদস্ত না হতো, তাহলে তারা কখনোই বন্দী বিনিময়ে রাজি হতো না। নাখালা লেবাননের হিজবুল্লাহ, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের ঘোষিত টার্গেট হল প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা, সুতরাং ওই শত্রুদের পুরোপুরি ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা জয়ী এবং দখলদার ইসরায়েল কঠিনভাবে পরাজিত হবে। তিনি গতকাল রাজধানী বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক সাক্ষাতে এই প্রত্যয় জানান। সৈয়দ নাসরুল্লাহ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চলমান প্রতিরোধ যুদ্ধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহু ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। সাক্ষাতে আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত থেকে কাতারের রাজধানী দোহায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার রাতেই দোহায় হামাসের শীর্ষ নেতা ও পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতারের মধ্যস্থতায় গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু হওয়ার আগ মুহূর্তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হল। সাক্ষাতে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেসব আলোচনা হয়েছে তার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে গাজায় মানবিক যুদ্ধবিরতি অর্জনে নেপথ্যে থেকে ব্যাপক প্রচেষ্টা চালানোর জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফ রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ক্রমবর্ধমান আগ্রাসী তাণ্ডব হঠাৎ করে থামাতে বাধ্য হয়েছে। এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি অনুভব করলে তেল আবিব কখনো যুদ্ধ থামাত না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান আগ্রাসী তাণ্ডব হঠাৎ করে থামাতে বাধ্য হল যুদ্ধবিরতি মেনে নেয়ার মাধ্যমে। অথচ এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি অনুভব করলে তেল আবিব কখনো যুদ্ধ থামাত না। সালামি বলেছেন, ইসরায়েলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট, তাই ইসরায়েল যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় তাহলে সে আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে। তিনি বলেছেন, ইসরায়েল তার দুর্গগুলো থেকে গাজার খোলা ময়দানে নেমে এসে যুদ্ধ শুরু করে ভুল করেছে, ফলে তাকে এ পর্যন্ত হারাতে হয়েছে 300 বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। শত্রুরা ভেবেছিল শিশু নারী ও নবজাতকদের হত্যা করে তারা বিজয়ের পতাকা ওড়াবে এবং তাদের কাছে বিজয়ের মানে কেবল অসহায় বেসামরিক লোকদের ধ্বংসস্তূপের নিচে সমাধিস্থ করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইহুদিরা ভেবেছিল শক্তিশালী দুর্গগুলো তাদেরকে খোদাই শাস্তি থেকে রক্ষা করবে, কিন্তু তাদের উপর আল্লাহ শাস্তি এমন দিক থেকে আসলো যেদিক থেকে তা আসবে বলে তারা কল্পনাও করেনি। আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন, ফলে তারা নিজ হাতে নিজেদের বাড়িঘর ধ্বংস করছিল এবং মুমিনদের হাতে। এই আয়াতের দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি আরো বলেছেন, ইসরায়েলও একই অবস্থায় পড়ে বুঝতে পেরেছে যে যুদ্ধ অব্যাহত রাখলে তাদের যুদ্ধের হাতিয়ার নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আরো বলেছেন, ফিলিস্তিনিরাই যে জয়ী হবে সে বিষয়ে আমরা নিশ্চিত যে ফিলিস্তিনি পিতা বা অভিভাবকরা তাদের শহীদ শিশু সন্তানের লাশ হাতে নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, সেই জাতিকে কখনো শত্রুরা হারাতে পারবে না। ইরানের নেতৃবৃন্দ ছাড়াও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলে আসছেন, ফিলিস্তিনিরাই বিজয়ী হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে শীতকালীন শাক সবজি বাজারে উঠলেও দাম একটু বেশি, আর ইলিশ মাছ তো নিম্নবিত্তের নাগালের একেবারে বাইরে। নিত্যপণ্যের বাজার দর নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
হেমন্তের দ্বিধা জড়ানো প্রকৃতিতে শীত আসি আসি করছে, তবে তার অগ্রদূতেরা আগেভাগেই চলে এসেছে সদর্পে। প্রকৃতিতে তার আগাম আলোড়ন, বাজারে এসেছে শীতের সবজি। মহানগরের কাঁচা বাজারে সাজানো থরে থরে আটি বাঁধা তরতাজা পালং শাক, পুঁই শাক, লাল শাক, সিম, কপি, রাঙা টমেটো, সাদা মূলা, লাউ, বরবটি, রক্তিম বিট, আরও অনেক কিছু। তবে দাম এখনও অনেকটাই বেশি। যদিও হরেক রকম শীতের সবজিতে বাজার ভরে উঠেছে, কিন্তু পাইকারি বাজারে দাম কিছুটা কম। কিন্তু সাধারণ মানুষের এখনও নাগালের বাইরে, তাই ক্ষোভ তাদের একটু বেশি,
অনেক বেশি সাধারণের চাইতে। সাধারণ মানুষজন এটা কিনে খাওয়ার মতো যোগ্য না।
তবে হরতালের অবরোধের প্রভাবে খানিকটা ক্ষুব্ধ ব্যবসায়ীরা, দামের প্রভাবের চেয়ে তারা ক্রেতা কমে যাওয়ার অভিযোগ করছেন বেশি।
সেক্ষেত্রে দেখা যায় কি, মানুষ ভয়ে বাসা থেকে বের হয় না, ভয়ে না বের হওয়ার কারণে তারা বাজারও আসে না, বাজার থেকে ক্রয় করে না করার কারণে মনে করেন সম্পূর্ণ একটা দোকানদার যে হারে তার বেচা কিনা ছিল বা অর্থের লেনদেনটা ছিল সেটা অনেকটাই কমে গেছে।
এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে কেজি 140-145 টাকায়, আর প্যাকেটজাত সাদা চিনির দাম 160-165 টাকা। এসব চিনির দাম কয়েক সপ্তাহ আগেও 140 টাকার মধ্যেই ছিল। দোকানিরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে কোম্পানি মালিকরা দাম বাড়িয়েছে, আবার দাম বাড়িয়েও সরবরাহ করছেন না এসব পণ্য।
চিনি আমদানি এবং কি নানান রকমের অজুহাত তারা দেখাচ্ছেন, যে সকল অজুহাত দেখায় এগুলো তো আমাদের দেখার বিষয় না।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন ও আটার দামও।
সবকিছুরই ভালো আমদানি আছে, থাকার কারণে মানে সবজির দামটা একটু কম আছে। যেমন আমার কাছে 38টা আইটেম আছে, 38টা আইটেমের মধ্যে 3-4টা আইটেমের দাম একটু তুলনামূলক বেশি।
আমরা যে মধ্যবিত্ত লোক, আমাদের একটু আসলে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই তো। এখন
পাকলা সাদা পেঁয়াজ নিয়েছি, ভালোটা বেশি দাম।
অন্যান্য মাছের দাম কমলেও বেড়েছে ইলিশের দাম। পণ্যমূল্য সহনীয় রাখার দাবি এখন নিম্ন আয়ের মানুষের।
12 সালে ঢাকাতে আসছি, তখন মিলিট পাইছি 16-17 টাকা, আর এখন মিললে 70 টাকা ছাড়াই যায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সু অভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা ক্যারিসমেটিক মানুষদের বৈশিষ্ট্য এবং এ ধরনের বৈশিষ্ট্য ধারণ ও বিকাশের উপায় নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, ব্যক্তিত্বরা খুবই অ্যাক্টিভ থাকেন, অন্যের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং শ্রবণে খুবই মনোযোগী হন। তারা বিনয়ী, নিরহংকার। এ ধরনের ব্যক্তিত্বদের সঙ্গে কথা বললেই তার বিনয়ের বিষয়টি স্পষ্ট বোঝা যায়। অন্যের উপকারে কখনো কার্পণ্য করতে দেখা যায় না তাদেরকে। মানুষের উপকার করার কারণে তাদের মধ্যে কোনো অহংকারও তৈরি হয় না। আজকের আসরে আমরা ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ও এক্সট্রোভার্ট বা বহির্মুখী মানুষদের নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ব্যক্তিত্ব ও স্বভাব সবার একরকম হয় না। মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্বের দিক থেকে মানুষকে মূলত দুই ভাগে ভাগ করে থাকেন। এ দুটি হল ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্ট। সাধারণভাবে ইন্ট্রোভার্ট শব্দের অর্থ অন্তর্মুখী আর এক্সট্রোভার্ট অর্থ বহির্মুখী। মানুষের ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমবারের মতো এক্সট্রোভার্ট ও ইন্ট্রোভার্টের ধারণা দেন মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভো ইয়ং। তার মতে, ইন্ট্রোভার্টরা নিজেদেরকে রিচার্জ করার জন্য নিজস্ব চিন্তা ভাবনা এবং অনুভূতির মধ্যে ডুবে থাকে। অন্যদিকে এক্সট্রোভার্টরা অন্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে নিজেদের শক্তি যোগায়। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। আমাদের মধ্যে অনেকেরই ধারণা, ইন্ট্রোভার্টরা মূলত শান্ত ও লাজুক প্রকৃতির, কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। এমন অনেক ইন্ট্রোভার্ট ব্যক্তি আছেন যারা অন্যদের সাথে সহজেই সময় কাটাতে পারেন বা আড্ডায় অংশ নেন। এক্সট্রোভার্টদের সাথে তাদের পার্থক্য হল, বাইরে যাওয়ার বিষয়টি তাদের উপর বেশ প্রভাব ফেলে। দিন শেষে নিজেদেরকে রিচার্জ করার জন্য তাদের একান্ত বেশি সময়ের প্রয়োজন হয়।
একইভাবে এক্সট্রোভার্টরা যে সব সময় অন্যদের সাথেই সময় কাটায় এমনও নয়, তাদেরও একটি শান্ত দিক থাকতে পারে। এদেরকে সাধারণত অন্যরা ইন্ট্রোভার্ট হিসেবে ধরে নেয়, অথবা এমনও হতে পারে যে তারা নিজেরাই নিজেদেরকে ইন্ট্রোভার্ট বিবেচনা করে। কিন্তু আড্ডা, ভিড়ের মধ্যে থাকা এবং অন্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে শক্তি ফিরে পাওয়া ব্যক্তিরাই মূলত এক্সট্রোভার্ট। তবে বিংশ শতাব্দীতে এসে এই দুইয়ের বাইরেও এক ধরনের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা শুরু হয়, আর তা হল এম্বিভার্ট বা উভয়মুখী। ব্রিটিশ মনস্তাত্ত্বিক ব্রায়ান লিটল এম্বিভার্টদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেছেন, এম্বিভার্ট বা উভয়মুখী মানুষেরা তাদের জীবন চলার পথে নিজের ব্যক্তিগত বিষয়ে
তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করতে চায়। একজন এম্বিভার্ট কখনোই নিজের উপর অন্য কারো হস্তক্ষেপ মেনে নিতে চায় না। অন্য অনেক মনস্তাত্ত্বিক মনে করেন এই ধরনের মানুষেরা একদিকে যেমন মনের দিক থেকে শক্ত হয়ে থাকেন, অন্যদিকে যে কোনো কঠিন সময়ে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
এমবিভার্ট বা উভয়মুখী মানুষদের নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে সমস্যা নেই, তবে তারা সময় কাটানোর জন্য নিজের পুরনো বন্ধুদের পাশে চান। এমন বন্ধুরা পাশে থাকলেই আপনি আড্ডা দিতে কমফোর্ট পান। এমবিভার্টরা খুব দ্রুত পরিস্থিতি বুঝতে পারেন, তারা ভেতরে যেমনই হোক দ্রুত মানিয়ে নিতে পারে পরিস্থিতির সাথে। উভয়মুখী ব্যক্তিত্বরা সব টপিক নিয়েই কথা বলতে যান না, যখন নিজের পছন্দের টপিক পায় তখন সে নিজের মতামত তুলে ধরে, গল্প করে, নিজেকে অযথা জাহির করার চেষ্টা থাকে না। আপনি যদি দেখেন যে ইন্ট্রোভার্টদের নিয়ে কোনো লেখা পড়লে সেই বৈশিষ্ট্যগুলো আপনার সঙ্গে মিলে যায়, কিন্তু একই সাথে আপনার মধ্যে এক্সট্রোভার্ট হওয়ারও গুণাবলী থাকে। আপনি অন্তর্মুখী হয়েও বাইরের জগৎকে খুব বেশি অপছন্দ করেন না, দুইটার ব্যালেন্স করেই চলে আপনার জীবন। তাহলে বুঝবেন আপনার মধ্যে উভয় ব্যক্তিত্বের সংমিশ্রণ রয়েছে, অর্থাৎ আপনি এমবিভার্ট।
আপনি খুব সহজে কোনো কিছুর প্রতি বিরক্ত হতেই পারেন, ভীষণ সেন্সিটিভ একটা মন আপনার, কিন্তু একই সাথে কোনো কিছুর প্রতি সহজে আগ্রহীও হয়ে যান। একদম একা থাকতে যেমন ভালো লাগে, আবার কখনো কখনো একাকিত্ব ছুড়ে ফেলে প্রোডাক্টিভ কোনো কাজ করার প্রতি আপনার মধ্যে তাড়না কাজ করে। আপনি বেশিরভাগ সময় বুঝতে পারেন কখন কি বলা উচিত, বলার আগে সেটা ভেবেই বলেন, তবে মাঝে মধ্যে একদম অবচেতন মনের প্রভাবে দুই একটা অর্থহীন কথাও আপনি বলে ফেলেন। এটা হয় কারণ মানুষের ভিতরে কিছু অর্থহীন কথা বা চিন্তা জমা হয়েই থাকে, সেগুলো কোনো না কোনোভাবে প্রকাশ হয়েই যায়। ইন্ট্রোভার্টরা প্রাণপণ চেষ্টা করে এগুলো এড়াতে, এক্সট্রোভার্টরা ভাবেই না একদম কে কি মনে করলো কোন কথায়। আপনি দুইটার মধ্যবর্তী বলেই এমন হয়, আপনার মধ্যে দুই ধরনের ব্যক্তিত্বেরই উপস্থিতি রয়েছে। খেয়াল করলেই দেখা যাবে এমবিভার্টরা আসলে বন্ধু হিসেবে বেশ ভালো। ধরেন আপনার পাশে এমন কেউ আছে যে অনেক কথা বলে, চিৎকার চেঁচামেচি করছে, আপনি সেই শোরগোলে যুক্ত না হয়ে চুপচাপ থাকবেন বেশিরভাগ সময়।
আবার যদি আপনার পাশে খুব শান্ত নীরব, কথা একেবারেই কম বলে এমন কেউ থাকে, আপনি কথা বলে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। এজন্য এমবিভার্টরা ভালো বন্ধু হতে পারে। ইন্ট্রোভার্টরা চুপচাপ সবকিছু দেখে, পর্যবেক্ষণ করে যায়, কিছুই বলে না। আবার এক্সট্রোভার্টরা এত কিছু সচেতনভাবে খেয়াল করে না, সবসময় কিছু না কিছু নিয়ে মেতে থাকে। এই জায়গাতেই এমবিভার্টরা আলাদা। এই মানুষগুলো আশ্চর্যজনকভাবে ব্যালেন্স করতে পারে। তারা পর্যবেক্ষণ যেমন করে যেতে পারে চুপচাপ, আবার তার পাশাপাশি যখন কোনো কিছুতে অংশগ্রহণ করা দরকার সেখানে থাকেন এরা। গবেষকদের মতে এমবিভার্টদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এই ধরনের ব্যক্তিত্বকে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন করে। যেমন বারবার বিশ্বাস ভঙ্গ হলেও পুনরায় একটু মন ভোলানো কথাই অন্যজনকে বিশ্বাস করে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করেন। এরা সব সময়ই মনে করে থাকেন এদের শুভাকাঙ্ক্ষী নেই, বিশেষ কিছু দিকে এরা তুলনামূলক অগ্রসর হওয়ায় আশেপাশের অন্যান্যদের থেকে হিংসার শিকার হন।
শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী আসরেও এ বিষয়ে কথা বলার আশা করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ ২৪শে নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি ইত্তেফাক। এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন, পুড়ল টোল প্লাজার বুথ। প্রথম আলো। গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু, মানব জমিন। ৫৮৬ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। যুগান্তর। তাজরিন ট্র্যাজেডি, ন্যায় বিচারের অপেক্ষায় ১১ বছর। ডেইলি স্টার বাংলা, কলকাতার শিরোনাম। সই দিয়ে এক মন্ত্রী বিরক্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজিরা খাতার সামনে দাঁড়িয়ে অন্য মন্ত্রীরা কে কি বললেন, আনন্দবাজার পত্রিকা। চুরির পাশে চোরদের পক্ষে খোলাখুলি সওয়াল মুখ্যমন্ত্রীর গণশক্তি। আজকালের শিরোনাম, ছত্তিশগড়ে বিজেপি ১৫ আসনেও জিতবে না, বললেন ভূপেশ বাঘেল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের চলমান রাজনীতির চালচিত্র ও আন্দোলন সংঘাত সম্পর্কিত খবর আজও প্রায় সব জাতীয় দৈনিকে বিশেষভাবে পরিবেশিত হয়েছে। প্রথম আলোর খবর, মামলা গ্রেপ্তার, বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, মির্জা ফখরুল সহ বিএনপির ২০ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার। সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ শতাধিক নেতার মধ্যে গ্রেপ্তার ৮৫ জন, আত্মগোপনে রয়েছেন কমপক্ষে ৩৮৬ জন। গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে পুলিশি অভিযানের মুখে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন, বাকিরা আত্মগোপনে রয়েছেন। বিএনপি নেতাদের অভিযোগ, আরেকটি একতরফা নির্বাচন করার জন্য সরকার ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বিরুদ্ধে অনেকটা ক্র্যাক ডাউন শুরু করেছে। গ্রেপ্তারের পাশাপাশি পুরনো বিভিন্ন মামলায় সাজার রায়ও দেয়া হচ্ছে। তবে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার পর সারা দেশে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডেইলি স্টার বাংলার একটি খবরের শিরোনাম এরকম, বিএনপির বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে সরকার। নিজেদের অপকর্ম ঢাকতে ও জনগণকে বিভ্রান্ত করতে তারা এসব করছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, নিজেদের লাগানো তালা খোলার জন্য বিএনপি মানুষ খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির নয়াপল্টনের অফিসে সরকার কিংবা আওয়ামী লীগ তালা লাগায়নি। যে দল নিজেদের অফিসের তালা খোলার জন্য একজন মানুষ পর্যন্ত খুঁজে পায় না, তারা আবার কি আন্দোলন করবে? ৫৮৬ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন বলে মনে করেন দেশের ৫৮৬ জন বিশিষ্ট নাগরিক। তারা অবিলম্বে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক মহলের আকাঙ্ক্ষা অনুযায়ী দল নিরপেক্ষ সরকার গঠন ও সংলাপের মাধ্যমে নতুন তফসিল দেওয়ার জন্য আহ্বান জানান। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, সরকার এবং নির্বাচন কমিশন যে পথে হাঁটছে তাতে জনমনে এই ধারণায় স্পষ্ট হচ্ছে যে দেশে 2014 এবং 2018 সালের নির্বাচনের মতোই আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিণতি কখনোই দেশের জন্য ভালো হবে বলে মনে করেন না এই বিশিষ্ট নাগরিকবৃন্দ। প্রথম আলোর অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের শিরোনাম এরকম, বেশি দামে কেনা বেচা, প্রবাসী আয়ে ডলারের দাম এখনো 121 টাকার বেশি কমেছে রিজার্ভ। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী বুধবার দিন শেষে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কমে দাঁড়িয়েছে $1,952 কোটি। রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম 50 পয়সা কমানোর সিদ্ধান্ত হলেও এখনও প্রবাসী আয়ে ডলারের দাম 121 টাকার বেশি। প্রবাসী আয়ে ডলারের দাম বেশি হওয়ায় আমদানিকারকদের কাছ থেকে আমদানির দায় মেটাতে ডলারের বেশি দাম নিচ্ছে ব্যাংকগুলো। এতে আমদানি খরচ বাড়ছে, যার প্রভাব গিয়ে পড়ছে পণ্য মূল্যের দামে। তাজরিন ট্র্যাজেডি ন্যায় বিচারের অপেক্ষায় 11 বছর। ডেইলি স্টার বাংলার এশিয় নামের খবরে লেখা হয়েছে, সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় 2012 সালের 24 নভেম্বর তাজরিন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডে 117 জন পোশাক কর্মী প্রাণ হারান, আহত হয়েছিলেন অন্তত 200+। তাজরিন ট্র্যাজেডির 11 বছর উপলক্ষে আজ শুক্রবার সকালে কারখানাটির সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে বক্তারা বলেন, তাজরিন ট্র্যাজেডির 11 বছর ও এখন পর্যন্ত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি, শ্রমিকদের পুনর্বাসন করা হয়নি, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এবং তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার সহ দোষীদের বিচার কার্য শেষ করা হয়নি। মামলা শুধু সাক্ষ্য গ্রহণেই আটকে আছে। এতে সরকারের অবস্থান স্পষ্ট, সরকার বিচার করতে চায় না। দোষীরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, ভবন মালিক দেলোয়ার সরকার দলীয় রাজনীতি করছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে রাজস্থান ভোটের আগের দিন পর্যন্ত দ্বন্দ্ব কংগ্রেসে, সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারের শেষ লগ্নে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা উস্কে দিলেন প্রবীণ নেতা অশোক গেহলট। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাবর হাইকমান্ড যা চেয়েছে আমার ভূমিকা তেমনটাই হয়েছে। শনিবার রাজস্থানে ভোট, এদিকে ভোটের মুখে ঘোরতর সমস্যার মুখে বিজেপি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। চুরির পাশে চোরদের পক্ষে খোলাখুলি সওয়াল মুখ্যমন্ত্রীর, গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে। আপনারা হয়তো 5 টাকা নিয়েছেন, ওরা অনেক বেশি নেয়, আপনার থেকে বড় চোর ওরা, তাই সাবধানে থাকুন। দলের নেতাদের বৃহস্পতিবার এভাবেই সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য ডাকা এই সভায় দলের নেতাদের চোর ধরে নিয়েই দলনেত্রীর এভাবে সাবধান করার অর্থ, আপাতত তিনি চুরি না করতে বলছেন কিংবা আট ঘাট বেঁধে চুরি করতে বলছেন। সই দিয়ে এক মন্ত্রী বিরক্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজিরা খাতার সামনে দাঁড়িয়ে অন্য মন্ত্রীরা কে কি বললেন। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিধানসভা অধিবেশনে মন্ত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা আনতে নতুন নিয়ম চালু হয়েছে। শুক্রবার থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা ছিল হাজিরা খাতা, সেই খাতায় সই করে সময় লিখে অধিবেশন কক্ষে ঢুকতে হচ্ছে। কিন্তু মন্ত্রীদের চালু হওয়া নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মন্ত্রীদের মধ্যে। কেউ সংবাদ মাধ্যমের সামনে সরাসরি জানিয়ে দিলেন এই নিয়ম তাঁর একেবারেই পছন্দ নয়, আবার কেউ বললেন খাতায় সময় লিখে সই করে অধিবেশন কক্ষে ঢুকতে ভালো লাগছে, আমরা কি স্কুলের বাচ্চা নাকি। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজিরা খাতায় সই করেও প্রকাশ্যই দ্বিমত পোষণ করলেন মন্ত্রী
ফিরাদ হাকিম। তিনি বলেন, আমরা কি স্কুলে পড়ি নাকি? পার্টি বলেছে তাই সই করলাম, কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলগুলোর তফসিল প্রত্যাখ্যান এবং হরতাল অবরোধ কর্মসূচি, এসব বিষয় নিয়ে কথা বলবো। আর বাংলাদেশের বর্তমানের গুরুত্বপূর্ণ এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের আলাপন অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। জনাব অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 7ই জানুয়ারি রোববার ভোট গ্রহণ করা হবে। তবে বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করছে। জনমতে প্রশ্ন কি হতে যাচ্ছে, আপনার কি মনে হয়?
পুরো ব্যাপারটাই অস্বচ্ছ, এবং যদিও ইলেকশন কমিশন একসময় বলেছিল যে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই, পরে তারা সেই অবস্থান পরিবর্তন করে এখন বলছে পরিবেশ ঠিকই আছে। অথচ বিরোধী দলগুলো, তাদের সংখ্যা খুব কম নয়, সমর্থনও কম নয়, তারা কিন্তু নির্বাচন কমিশনের এই ধরনের মানে স্বেচ্ছাচারী ভাবে শিডিউল ঘোষণা, তফসিল ঘোষণা, এটার নিন্দে করে আসছে, সমালোচনা করে আসছে, এবং এই এই ধরনের মন মানসিকতা নিয়ে দেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হতে পারে না।
অধ্যাপক মাহবুবুল্লাহ, সরকার ও নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হবে, আপনার কি মনে হয় সেটা সম্ভব হবে?
দেখুন, আমি একজন নাগরিক, আমি নাগরিক হিসেবে আমি যেটা লেখি বা জানি, পত্র পত্রিকায় যেসব খবর বের হয়, তাতে তো বাংলাদেশের নির্বাচন নিয়ে অধিকাংশ মানুষই একটা নেতিবাচক মনোভাব পোষণ করে। 2014 আর 2018 সালের ভোট নির্বাচনে অনেক বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি। তো এই যখন পরিস্থিতি, তখন একটা ভালো নির্বাচন হবে এটা আশা করাটা আমার মনে হয় গুড়ে বালি, এবং এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না।
জি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বেশিরভাগ বিরোধী দলের মতামত পাশ কাটিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করল, নির্বাচন কমিশনের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন?
নির্বাচন কমিশন আমার কাছে মনে হচ্ছে যে একটা ইজ মাস্টার্স ভয়েস এর ভূমিকা পালন করছে। তো এই ধরনের ভূমিকা নিয়ে একটা নির্বাচন কমিশন কিছুতেই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না।
শ্রোতা বন্ধুরা, আপনারা আলাপন অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক মাহবুবুল্লাহ, নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের অবস্থান এক, একথা অনেকেই বলছে। অর্থাৎ নির্বাচন কমিশন যা চাইছে সরকার তাই চাইছে, অথবা উল্টো করে বললে সরকার যা চাইছে নির্বাচন কমিশন তাই করছে। তো এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
মানে এখানে একমাত্র যারা যে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা করার কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, এবং নির্বাচন যে সুষ্ঠু হবে না এই পরিস্থিতি অব্যাহত থাকলে এই ব্যাপারে খুব দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আর যেটা যে বলছেন যে সরকার আর নির্বাচন কমিশন, হ্যাঁ সরকার যা ইন্ডিকেট করে তাদেরকে সেভাবেই তারা কাজকর্ম করেন, এইখানে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন হবে বলে মনে হয় না, এবং এই নির্বাচনটা মানে এভাবে যদি চলতে থাকে এটা একটা প্রশ্নমূলক আরেকটা প্রশ্নমূলক নির্বাচনের জন্ম দেবে।
অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়েছিল, আপনার দৃষ্টিতেও নিশ্চয়ই বিষয়টি এসেছে। অনেকে বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন, তারা বলছেন আরেকটি বিজয় নিশ্চিত হওয়ার পর এই আনন্দ মিছিল, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই।
দেখুন, নির্বাচনী তফসিল ঘোষণার জন্য আনন্দ মিছিল করা, এটা কখনো হয়েছিল আমাদের দেশে এটা ঠিক আমি মনে করতে পারছি না, এবং নির্বাচনই এটা আমার মনে হয় একটা চরম ব্যতিক্রম হিসেবে এই নির্বাচনী তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করা হচ্ছে। অনেকটা ভাবটা অনেকটা এরকম ভাবখানা, সেটা হচ্ছে যে তফসিল হওয়া মানে আমরা জিতে গেছি, এই ধরনের একটা মনোভাব, এবং এই ধরনের মনোভাব যদি থাকে তাহলে এই দেশে জনগণের মানে হাতে ক্ষমতা ফিরে আসবে, গণতন্ত্র আসবে, আমরা এ ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি না এবং এটা হবে বলে আমার মনেও হয় না।
জনাব অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা, সরকারি দল সহ কয়েকটি দল কিংবা জোটের মনোনয়ন বিক্রি, বিরোধীদের তফসিল প্রত্যাখ্যান ও আন্দোলন, এসব বিষয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু, গাজায় ঢুকতে শুরু করেছে ট্রাক, বিনিময়ের জন্য প্রস্তুত উভয়পক্ষের বন্দীরা। গাজা যুদ্ধে ইসরায়েলের 335টি সাঁজোয়া যান ধ্বংস করার ঘোষণা হামাসের, ইসরায়েলের পাগলা ঘোড়া থামিয়ে দেওয়া হয়েছে বলে জানাল ইরান। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনও আসার সুযোগ রয়েছে বলে সেতু মন্ত্রীর মন্তব্য, বিএনপি এই তারিখ পেছাবে নির্বাচন কমিশন। এবং ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে পরস্পরকে অপয়া বলে উপহাস করল বিজেপি সরকার এবং প্রধান বিরোধী দল কংগ্রেস। এবারে সবশেষ কয়েকটি খবর। পরমাণু সমঝোতায় ইউরোপীয় তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে আণবিক শক্তি সংস্থা আইএইএর নির্বাহী পরিষদের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি যৌথ বিবৃতি পাঠ করে শোনানো হয়েছে। ওই বিবৃতিতে ইউরোপীয় ত্রয়িকা ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা মেনে না চলার অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বাস্তবতা হল 2017 সালে পরমাণু সমঝোতা বা জেসিপিও থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল। সমঝোতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে যে বাধ্যবাধকতা রয়েছে সেই বিষয়টি ধামাচাপা দিয়ে বিবৃতিতে ইরানকে চুক্তি ভঙ্গের জন্য অভিযুক্ত করা হয়েছে। বিবৃতিতে ওই তিন দেশ 18 অক্টোবর ইরানের বিরুদ্ধে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথাও স্মরণ করেছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։
Բարի երեկո Հարգարժան ռադիո լսող բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Այսօր ուրբաթ 2023 թվականի նոյեմբերի 24-ը իրանական օրացույցով 1402 թվականի